দেশে কিছুদিন হলো হঠাৎ করে বিক্ষোভ বড় আকার ধারণ করছে, এর কারণ কি?
বিক্ষোভ গুলো ছোট বিক্ষোভ বড় হচ্ছে, মানে কি সবসময় বিক্ষোভ সবসময় বড়ই থাকে? বিক্ষোভ কি ছোট আকারের হয়? আমাদের দেশে নিশ্চয়ই একটা সংকটপূর্ণ অবস্থা চলছে, সেই সংকটপূর্ণ অবস্থার মধ্যে মানুষের ক্ষোভটা এইভাবেই প্রকাশিত হয়। বড় বিক্ষোভ ছোট বিক্ষোভ তো বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে যে কারণে বিক্ষোভ গুলো হচ্ছে সেগুলোকে সামাল দেওয়া যাচ্ছে কিনা, এটাই হচ্ছে বিষয়। যেহেতু এগুলো কাঠামোগত সমস্যা, যে কথাটা বারবার আমি বলি, এই সমস্যাগুলো রয়েই যাচ্ছে, এই কারণে একই বিক্ষোভ আমার মতে সেটা হচ্ছে জনপ্রশাসনিক অসুবিধার বা দক্ষতার অভাবের বা সামঞ্জস্যহীনতার, এই বিষয়টাই বারবার আসে। সেই কারণে আমাদের কাছে মনে হয় যে ছোট বিক্ষোভ বড় হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তবে এটাও ঠিক যে এগুলো কিন্তু নগর কেন্দ্রিক বিক্ষোভ, আমাদের সংকটগুলো কিন্তু অনেকগুলোই নগর কেন্দ্রিক, সেটা উপেক্ষা করা যায় না, সেটা একটু স্মরণ রাখলে বিষয়টা বুঝতে অনেক সুবিধা হয়।
সরকারের উপরে কি মানুষের ক্ষোভ বাড়ছে?
আমি সরকারের উপরে আমার মানে আমার বিষয়টা দলগুলো এবং রাজনৈতিক ভাবাপন্ন মানুষ এটাকে সরকারি বিষয়ে পরিণত করছে। আমাদের সংকটটা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক বা প্রশাসনিক ব্যবস্থাটা চালু করেছে রাষ্ট্রকে কেন্দ্র করে, এর সঙ্গে সরকারের কিছু নাই। এই সরকার কেন, যে সরকারই আসুক এই সমস্যাগুলোর সমাধান করা প্রায় অসম্ভব, কারণ এটাকে সারতে হলে দীর্ঘদিন লাগবে। সে দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, এখন তো এটাকে আওয়ামী লীগের দোষ বলে মানুষ চালানোর চেষ্টা করছে, এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা, সাধারণ রাজনীতি ভাবের অন্য মানুষের সীমাবদ্ধতা। এটা হচ্ছে যে এটা আকারে 72 সাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই যে আমাদের ট্রান্সপোর্ট সেক্টরের সমস্যা হচ্ছে বা আমাদের চাকরির খাতের সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু সরকার কখনো সমাধান করেনি, এই সমস্যা সাধারণত জনগণই সাধারণ মানুষ করেছে, বিশেষ করে গ্রামের যে আমাদের মধ্যবিত্তের যে চাকরির সমস্যাটা, এটা তো সাধারণ মানুষ নিজে দেশে বাইরে গিয়ে কাজ করেছে। শহরে এই সমস্যাটা অনেক প্রকট আকার ধারণ করেছে, কারণ মধ্যবিত্ত শ্রেণী অনেক দুর্বল হয়ে পড়েছে। তো এই এই আন্দোলনগুলো কিন্তু মূলত আমরা কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন হিসেবে দেখতে পাচ্ছি। মধ্যবিত্ত শ্রেণী চাকরি করে আছে গ্রামের দিকে, নিম্ন গ্রামের মানুষের অবস্থা অনেক ভালো হয়েছে, বড় লোকদের অবস্থা অনেক ভালো হয়েছে, মাঝখানে মধ্যবিত্ত শ্রেণী, সে কারণেই তার মধ্যে ক্ষোভটা বেশি, সে কারণে সে সামনে আসে। এর সঙ্গে সরকারের সম্পর্ক যদি সম্পর্ক কোনো কিছু থাকে, সেটা হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে প্রশাসনিক ব্যবস্থার মধ্যে এইগুলো করছে, সেটা
এক ধরনের পরাধীনতা কি এর সঙ্গে জড়িত বলে আপনার মনে হয়?
আমার মনে হয় যে বিষয়গুলোতে এইরকম এরকম ভাষা ব্যবহার করে এইটা হচ্ছে আমাদের সমস্যা, আমরা সবকিছু এই বিষয়ে পরিণত করে ফেলি। আমার মনে হয় কোন কোন দিন আমি আমাদের 45 বছরের বেশি হয়ে গেছে সাংবাদিক হিসেবে, আমি তো কোনোদিন মনে করে না যে আমরা স্বাধীন, যেটা হচ্ছে না সেটা হচ্ছে যে আমরা যে ব্যবস্থাগুলো করছি এগুলো খুব অ্যাডহক, আমরা কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করি না, আমরা কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিই না। আমার মনে আছে যে স্বাধীনতার পরে 2-3 বছর পরে প্রথম বাজেটে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যখন গ্যাসের দাম বাড়ালো তখন অনেক মানুষ প্রতিবাদ করেছিল, আর আজকে নিউজ হচ্ছে যে বাংলাদেশের গ্যাস আছে 8-9 বছর। আমরা কিন্তু এটা ভাবিনি তখন যে এরকম জিনিসটা এরকম একটা সংকট তৈরি করবে, এবং বাংলাদেশে গ্যাসের সংকটও যখন হবে তখন প্রতিটা সমস্যা আরো অনেক বড় আকার ধারণ করবে, কারণ আপনার অনেক আপনি বিদেশ থেকে গ্যাস আনতে হবে অথবা দেশের জ্বালানি চাহিদা কোনো একটা ব্যবস্থা করতে হবে। এগুলোই আমি মনে করি প্রাতিষ্ঠানিকরণ হলে এগুলো সামলাবার চেষ্টা করতাম আমরা, সেটা আমরা কেউ সামলাবার চেষ্টা করি না। দুঃখজনক ভাবে হলেও এটা সত্য যে এইবারে এই যে আন্দোলনটা হয়ে গেল, লোকে সব কিছুতে রাজনৈতিক চেষ্টা দেখতে পায়। আমাদের মাথার আমাদের যদি পরাধীনতার কোনো কিছু থাকে সেটা হচ্ছে আমাদের ভাবনার পরাধীনতা, আমরা কিন্তু বস্তুর পক্ষে বিশ্লেষণ ক্ষমতা খুব সীমিত আমাদের, আমরা আলাপ করতে গেলেও এটাকে ধর্মীয় পরিসরে নিয়ে গিয়ে ধর্ম বলতে হ্যাঁ এটা খারাপ আর এটা ভালো এর বাইরে কোনো কিছু নাই এই বিশ্লেষণ পদ্ধতিতে যাই, সমস্যার সমাধান হ্যাঁ সরকার খারাপ সরকারকে উৎখাত করো এই করতো। এবারেও আপনি ফেসবুকে দেখবেন আপনি বা যারা ফেসবুকে যেসব বক্তব্য দিয়েছে প্রত্যেকটার মধ্যে একই দোষ রয়েছে, এটা একেবারে পুরোপুরি হয় ভালো তা নয় মন্দ এরকম জিনিসটা, সমস্যার সমাধানের প্রচেষ্টা আমাদের মধ্যে খুব সীমাবদ্ধ।
আগেও তো সড়ক দুর্ঘটনা হয়েছে কিন্তু এভাবে বিক্ষোভ কিন্তু হয়নি, তাহলে এই বিক্ষোভটা এত বড় আকার ধারণ করলো কেন?
হ্যাঁ এটা আমি বলতে পারবো না বড় আকার ধারণ করলো, কারণ কেউ তো এখন দেখছেও না, আমিও বলতে পারবো না। তবে এইভাবে অনেকগুলো বিষয় এর সঙ্গে জড়িত হচ্ছে। প্রথম দিকের একটা খেয়াল করুন, আমি তো ইউনিভার্সিটি শিক্ষক, যে ছেলেগুলো এই লাস্ট 6 দিনের আগে ধরা পড়লো, তারা তো আর নিরাপদ সড়ক আন্দোলন করছিল না, তাদের মধ্যে ক্ষোভ আছে। তার পিছনে যারা ছিল, বাচ্চারা এসেছিল, তাদের ক্ষোভটা কি ছিল? হ্যাঁ, তারা মনে করে যানজট ব্যবস্থা বা ইত্যাদি, যানজটটা নিয়ে সরকার সমাধান করছে না। সমাধান না করার ফলে যে সমস্যাটা তৈরি হচ্ছে, সরকার বলতে আমি প্রশাসন বোঝাই, আমি সরকার বলতে এই রাজনৈতিক সরকার বোঝাচ্ছে না, তারা তো সমস্যার সমাধান করছে না। এবং সমস্যার সমাধান আমি মনে করি আমার এই অভিজ্ঞতা থেকে, যে এই সরকারের কেন যে সরকারের আসুক এই সমাধান সম্ভব না, কারণ যে অর্থনৈতিক মডেলের উপরে বাংলাদেশ চলে সে তার পরিপ্রেক্ষিতে এই ধরনের সমাধান, এই এই আইন করে আর যাই হোক সমাধান করা যাবে না। আমি 2015 সালে মনে আছে আমি যেই ওয়ার্কশপে ছিলাম, মন্ত্রী সাহেবরাও কয়েকজন ছিলেন সেখানে, তার তখনই তো আইন হয়েই আছে, তখন তো সেটা দেওয়া হয়েছিল। আইন দিয়ে কি হবে যে এই দেশে আইনের শাসন এত দুর্বল, এই যে হচ্ছে মূল সংকট। এখন একই কারণে এই সংঘাতটা মানুষের মধ্যে ক্ষোভ আছে, অবশ্যই মানুষের মধ্যে ক্ষোভ ছড়াবে, আগামীতে যে আন্দোলন হবে সেটা ক্ষোভ ছড়ানোর আন্দোলন হবে। এবং এই সময় মানুষ নিশ্চয় মনে করছে যে আন্দোলন করে আমি জিনিসটা পেতে পারবো, কিন্তু আন্দোলন করে যে জিনিসটা কি পাবে সেটা তো কেউ জানে না। সরকার যখন বলছে নিরাপদ সড়ক চাই, আমি মন্ত্রীকে বের করে দিতে হবে, কি সমস্যার সমাধান হবে? এই সপ্তাহে 9টাও যে বলা হয়েছে, আমার মতে এটা অন্তত 20 বছর কাজ করার না, কাজ করা হলে এটা সমস্যার সমাধান হবে না। বড় কথা হচ্ছে যে এই ট্রান্সপোর্ট সেক্টর যেটা, এই ট্রান্সপোর্ট সেক্টরকে সারাবার জন্য যে ইচ্ছা দক্ষতা ক্ষমতা দরকার, এটা আমার মনে হয় না এই মুহূর্তে কোনো প্রতিষ্ঠানের আছে।
সরকার তো এই ঢাকা শহরের সামগ্রিক উন্নয়নের জন্য অনেকগুলো কাজ হাতে নিয়েছে। আপনি জানেন যে মগবাজার ফ্লাইওভার হয়েছে, যাত্রাবাড়ি ফ্লাইওভার হয়েছে, মেট্রো রেলের কাজ চলছে, এগুলো নিয়ে সরকারের তো এক ধরনের মনোযোগ আছে।
না, ওগুলো তো হচ্ছে অবকাঠামোগত, অবকাঠামোর ক্ষেত্রেই তো সরকারের সবচেয়ে বেশি মনোযোগ। আমাদের দেশে যে গ্রোথ বেসড ইকোনমি মডেল যেটা, সেখানে তো অবকাঠামো ভিত্তিক, এবং বিদেশিরা টাকা দিচ্ছে, বিশেষ করে চায়না এবং ভারত, অবকাঠামোতেই তো সবচেয়ে বেশি টাকা খরচ করছে। সেটা তো ব্যবসা, এটা তো কন্ট্রাক্টারি ব্যবসা, কিন্তু অবকাঠামোতে যেটা চলছে সেটা হচ্ছে জনপরিবহন। সেই জনপরিবহনকে সামাল দিতে হলে অনেক বড় গোটা দেশের উন্নয়ন দরকার। আমি গতকাল টেলিভিশনে এই কথাটা বলেছি, আমাদের দেশের যদি পরিবহন খাতের অবকাঠামো উন্নয়ন করা যায় তাহলে গোটা দেশের অবস্থা উন্নয়ন হয়ে যাবে। কারণ অবকাঠামো এখানে একটা কয়েকটা বিষয় রয়েছে, এক হচ্ছে যে আপনি কাকে কাকে নিয়ে করছেন, যারা এখানে টাকা খাটাচ্ছে এর মধ্যে বিশাল অঙ্কের টাকাটা হচ্ছে কালো টাকা, আপনাকে তাহলে কালো টাকা উৎপাদন বন্ধ করতে হবে। কারণ কালো টাকা যদি উৎপাদিত হয় তাহলে আপনি কোন জায়গায় এটা বিনিয়োগ হবে, বিনিয়োগ হয় এই ট্রান্সপোর্ট সেক্টরে, আপনাকে তাহলে কালো টাকা অর্জন হয়। এখানে যত মানুষের সঙ্গে জড়িয়ে আছে, পুলিশ থেকে আরম্ভ করে যে লাইসেন্স দেয়, যে BRTA, সমস্ত কিছু জড়িত, এরা এদের রুজিতে আঘাত প্রাপ্ত হবে। তার মানে হচ্ছে প্র্যাকটিক্যালি পুরো রেগুলেটরি বডিতে এটা আঘাত প্রাপ্ত হবে। আপনি যদি যে বাসগুলো আনছেন সেগুলো যদি ফিটনেস থাকে, তাহলে আপনি চিন্তা করুন কি পরিমাণ তাদের বিনিয়োগটা বাড়াতে হবে, বিনিয়োগ না বাড়িয়ে সে কতটা আয় করে যাচ্ছে। আপনি দেখেন যে যারা বাস মালিক আছে তারা চিন্তা করেন কি পরিমাণ তাদের ইনকাম তাদের হয়, এবং যেটা আপনি আঘাত বলছেন যে যদি এখানে দক্ষতা বা নিয়মতান্ত্রিক ভাবে চলে তাহলে তাদের লাভের উপরে কতটা হাত দিতে হবে। আপনি শ্রমিকের কথা বলছেন, এই শ্রমিককে আপনি দক্ষ করার জন্য কোনো কিছু করছেন না, আপনি দক্ষ করার কোনো তো চেষ্টাই নাই আমাদের দেশে দক্ষ শ্রমিক তৈরির, সেইখানে অদক্ষ শ্রমিক দিয়ে তো চলবে যেখানে দক্ষ শ্রমিক নাই। আর দক্ষ শ্রমিককে নিয়োগ করতে যে পয়সাটা লাগে তার বদলে অদক্ষ শ্রমিককে নিয়োগ করে আপনি সস্তায় লাভটা করে নিচ্ছেন। এটা তো আপনার শুধু এই ক্ষেত্রে না, আপনার সকল ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুলো আপনি নেন, আপনি আয় উরুজি অর্জন করতে গেলে। তো এই যে 5টা কথা আমি বলছি, এই 5টা কথা যদি ঠিক মতো করা যায় তাহলে তো দেশের অবস্থাই পরিবর্তন হয়ে যায়। সেটা কেন করে না, সেটা একদিন দুদিনে তৈরি হয়নি, একদিন দুদিনে এটা যাবেও না। এই কারণে এই সমস্যাগুলো বারবার এই ধরনের বিক্ষোভ সৃষ্টি করবে, কখনো ছোট কখনো বড়। শেষ কথা হচ্ছে যে শ্রমিককে ফাঁসিতে ঝুলিয়ে কি লাভ, শ্রমিক যেই অবস্থার মধ্যে কাজ করে এটা আমি জানি, যেহেতু আমি শ্রমিক সেক্টরটাকে নিয়ে কাজ করেছি। শ্রমিকের ওপরে দোষ দেওয়াটা খুব সোজা, শ্রমিক মদ খায় নেশা করে, শ্রমিকের 2টা ট্রিপের বদলে 3টা ট্রিপ করার চেষ্টা করে, সবকিছু খারাপ। এটা আপনি একটা গোটা খাতের এটা সমস্যা, গোটা খাতের সমস্যাটা সমাধান না করে আলাদাভাবে বিচ্ছিন্ন ভাবে একটা দুটো সমস্যা করা যাবে না। সবাই চেয়েছে মন্ত্রী পদত্যাগ, তো কি হবে মন্ত্রী পদত্যাগ করলে? দ্বিতীয়ত সবাইকে এসে ওদের ওকে মৃত্যুদণ্ড দিতে হবে। তো কি হবে পাঁচটা যদি মৃত্যুদণ্ড হয়? এই দেশে 15 থেকে 20 হাজার কয়েকটা হিসেব আছে, তার মধ্যে মারা গেছে, আমি ধরুন 10 হাজারই মারা যায়, 5 হাজার মারা যায়, এটা ভয়াবহ একটা সংখ্যা। তার চেয়ে বেশি হয় ক্ষতি, যারা পঙ্গু হয়ে যায় পরিবারগুলো, মানে পরিবারগুলো এত দ্রুত মানে বৃত্তহীন হয়ে পড়ে, তাদের সমস্ত টাকা চলে যায় আর রুজির মূল মানুষ চলে যায়, সেইগুলো নিয়ে তো কোনো আন্দোলন হয় না। আমার আমাদের বিষয় হলো যতক্ষণ না মানুষ মরছে আমরা এটাকে কোনো সমস্যাই মনে করি না। এই কারণ হচ্ছে যে আমরা ভাবি যে আচ্ছা ঠিক আছে, এটা তো আমাকে লাগছে না, তাও এটা সমস্যা না। আমাদের সরকারও এটা মনে করে না, যে সরকারই যখন আসুক, আমাদের রাজনীতিবিদরা মনে করেন না, আমাদের বুদ্ধিজীবীরা মনে করেন না, তারা রাজনীতির বিষয়ে আলাপ করতে পারেন, তারা রাজনীতির বিষয়ে স্বাধীনতার কথা, আপনি যেমন জিজ্ঞেস করলেন আলাপ হচ্ছে, এই আমাদের প্রতিবাদের অধিকার চলে গেছে। তোমার প্রতিবাদের অধিকার থাকলেও কিন্তু বাস অ্যাক্সিডেন্টের হার সমান থাকবে, তোমার অধিবাদ প্রতিবাদ না থাকলেও বাস অ্যাক্সিডেন্টের হার সমান থাকবে। এটা বোধ হয় খুব একটা জনপ্রিয় না, আমরা খুব জনপ্রিয় পরিসরে বসবাস করতে চাই, আমরা সমস্যা সমাধানের পরিসরে যেতে চাই না।
বিক্ষোভ নিয়ে তো অনেক সময় ষড়যন্ত্রের কথা আমরা শুনি, এগুলো আসলে এই ধরনের ষড়যন্ত্রের যে আলোচনাটা হয় বিক্ষোভ শুরুর পর, সেটা নিয়ে যদি একটু বলেন।
আলোচনা তো সারা জীবনই হবে, যতদিন রাজনীতি আছে ততদিন ষড়যন্ত্রের আলোচনা হবে, যেহেতু এটা রাজনীতির অপ্রতিষ্ঠিত, রাজনীতি আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা আর এই পরিবহন খাতের যে কাঠামো দুটোই একই রকম, দুটোই অপ্রতিষ্ঠিত, দুটোই হচ্ছে আমরা যেটা বলি ইনফর্মাল, এই কারণে কথাটা আসে। এবারে আরো বেশি করে আসছে কারণ সোশ্যাল মিডিয়া, তো সোশ্যাল মিডিয়াকে বদলে রাখা বললে সেটা যাবে না, কিন্তু আমার মতে সবচেয়ে বড় মানে রোগ প্রতিষেধক এই রাজনীতি ষড়যন্ত্র বা গুজবের হচ্ছে স্বচ্ছভাবে তথ্য দেওয়া, স্বচ্ছ আইন শৃঙ্খলা মেনে কাজটা করা, সেটা সরকার হোক সেটা বিরোধী দল হোক। আমি এইমাত্র একটা একজনকে লিখলাম, আমি আমার গবেষণার জন্য নেই এটা লিখতে, যখন ছাত্ররা রাস্তায় নেমে লাইসেন্স চেক করতে লাগলো, খেয়াল করুন এটা কিন্তু একেবারে আইনের বরখেলাপ, তার কিন্তু কোনো অধিকারই নেই এটা করার। আমরা খুব খুশি হয়ে গেলাম, আমি মনে করলাম বিশাল বিজয় অর্জন হয়ে গেছে, পুরী দেখা গেল লাইসেন্স চলায়, আমরা তখন খুব রেগে গেলাম। কিন্তু একই সাথে আমরা যদি নিয়মের কথা বলি যে নিয়মতান্ত্রিক ভাবে চলতে হবে, তাহলে এরা যতই চোখে দেখিয়ে দিক এটা ছিল বেআইনি, এটা কিন্তু কেউ বারবার বলেনি, আমরা প্রশংসা করতে করতে শেষ হয়ে যাচ্ছি। সরকার তারপরে যেটা করলো, সরকার ধমকাধমকি করে সরকার তারপরে হেলমেট বাহিনী পুলিশের সাথে সাথে হেলমেট বাহিনী নামলো, ওটাও বেআইনি। আমরা কতগুলো বেআইনি কাজ করছি একসাথে, দুই পক্ষই আমরা কিন্তু বেআইনি কাজগুলো করছি, আমরা তারপরে ধমক দিয়ে বলছি যে না এটা করতে পারবে না। আজকে আমি ইউনিভার্সিটিতে গিয়ে যখন আমার একটা ছাত্র এসে বললো যে সে যখন আসছিল তাকে পুলিশের সঙ্গে দেখা হয়েছে, পুলিশ তাকে দুটো থাপড় লাগিয়ে দিয়েছে, আমার তুমি কি করলা, বলে স্যার আমি চলে আসলাম, কিন্তু স্টুডেন্টটা কি করলো ইউনিভার্সিটিতে এসে থানাকে পরীক্ষা দেয়নি, তার প্রতিবাদ করেছে, পরীক্ষা পিছিয়ে দিয়েছে। স্যার আপনি দেখলেন একটা থেকে একটা বারবার, একটা থেকে একটা, আমরা ওই জায়গাটায় নিয়ে চিন্তাও করছি না, আমাদের কাছে বিষয়টা হয়ে গেছে একটা রাজনৈতিক বিষয়। দুঃখজনক ভাবে রাজনীতি যেই দেশে নাই সেই দেশের কোন সমস্যা রাজনৈতিক হতে যাবে কেন? আমাদের কাঠামোর সমস্যা, আমরা কাঠামোটা নিয়ে চিন্তা করতে চাই না, আমরা মনে করি যে আজকে আওয়ামী লীগ চলে গেলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এই ধরনের ভাবনা আমাদের মাথার মধ্যে ঢুকলো কি করে? কারণ আমরা এত মানে এই 2 ইঞ্চি সামনে চিন্তা করে দেখি, আমাদের সবচেয়ে সহজ সরল হচ্ছে চিন্তা করা যে এই যে একটা রাজনৈতিক দলের সমস্যা, আর বিএনপি যে আর আওয়ামী লীগের সঙ্গে জিজ্ঞেস করে, যখন কালকে যেমন আমি দেখছিলাম বোধহয় কোন টেলিভিশনে যে এটা কে করছে, না এটা তো জামাত বিএনপি করেছে, জামাত বিএনপি করেছে, অতএব এটার কোনো সমস্যা না, এটা হয়ে গেছে হালাল হারামের বিষয়। আপনার দেশের যখন মানসিক বা মেধার সীমাটা এই পর্যায়ে চলে যায় যে আপনি সমস্যা সমাধানের বদলে হালাল হালাল খুঁজতে থাকেন আপনার রাজনীতিতে বা আপনার অন্য কিছুতে, তাহলে আপনার জন্য তো দুঃসংবাদ হতে বাধ্য। এখন কোন বিক্ষোভ বড় হলো আর কোন বিক্ষোভ ছোট হলো এটা অত্যন্ত গৌণ একটা বিষয়, বিষয়টা হচ্ছে যে আপনি সমস্যার সমাধান করতে চাইছেন না বা করতে জানেনও না, আপনি করার মতো আপনি চিন্তাও করেননি, আপনি বাচ্চারা দেখিয়ে দিল যে রাস্তা, তো বাচ্চাদের লেখাপড়া বন্ধ করে বাচ্চাদের রাস্তায় নামিয়ে দিলেই হয়, সেটা তো হবে না, বাচ্চারা প্রতিবাদ করছে ঠিক, কিন্তু কেন সমস্যার সমাধান হলো সেটা তো একটু তাকানো দরকার। আমি এই জন্য গ্যাসের কথাটা বলছি, আমি তো প্রথম বাজেটের সময় ছিলাম, আমার মনে আছে লোকজন এটা বলেছিল, আজকে আজকে হেড নিউজ হচ্ছে যে গ্যাস আর 8-9 বছর আছে, তখন কি হবে,
সামনের দিনগুলো কেমন যেতে পারে,
দিনগুলো এই কাঠামোর মধ্যে হলে এইরকমই হতে থাকবে, একের পর এক হতে থাকবে, ঝামেলা হতে থাকবে, মানুষের মধ্যে টিকতে হবে। বাংলাদেশের মানুষ কেন স্কিল ডেভেলপমেন্ট করে না। আমি যেটা নিয়ে এই লেখাটা তৈরি করছিলাম, স্কিল ডেভেলপমেন্ট কেন করে না? বাংলাদেশের মানুষ সবাই যায় মধ্যবিত্ত চাকরি, সবাই চায় ভদ্রলোকের মতো সুট টাই পরা চাকরি। বাংলাদেশের মানুষ কেন এটা করতে চায় না? সরকারের ভোকেশনাল স্কুলগুলো কেন এরকম খারাপ অবস্থায় রয়েছে? সেগুলো তো বড় সমস্যা ছিল। আমরা সরকারের কাছে, আমরা সবাই বিসিএস হতে চাই। এই মানসিকতা যদি একটা জাতির থাকে যে আমি বিসিএস ছাড়া পৃথিবীতে আর কোনো চাকরি চাকরি নাই, তাহলে আপনি সেই দেশের সমস্যাগুলো সেই রকমেরই প্রতিফলন হবে। এবং বিসিএস ছাড়া কোনো চাকরি নাই, এই মানসিকতার প্রতিফলনই হচ্ছে আপনার আরো বাকি সমস্ত সংকট। আপনি সরকারে চলে গেলে আপনি ভালো লোক হয়ে গেলেন, কারণ কোটা আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলন বলে এত লোকজন যে তাফলা হয়, কোটা আন্দোলন তো তারা সরকারের অংশ হতে চায়, তার আন্দোলন। অতএব আপনার সমস্যাটা তো আপনার নিজের ভেতরেই রয়েছে, আপনি সেটাকে সারাতে চান না। আপনি হালকা জিনিস করে এটা খুব সহজ হয় যদি এটাকে রাজনীতিকরণ করা যায়। আনফরচুনেটলি সমস্যাটা কোনোটাই রাজনৈতিক না, এটাই হচ্ছে সমস্যা।